গতদিন আমরা এই ত্রিমহান গ্রন্থের কলি ধর্ম বর্ণনা প্রসঙ্গে শ্রবণ করেছি। আজ তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এখানে মার্কণ্ডেয় ঋষিকে ধর্মরাজ আবার জিজ্ঞাসা করলেন যে হে মুনিবর, প্রজা পালনের সময় আমাকে কোন ধর্ম পালন করা উচিত, আমার আচার আচরণ কেমন হওয়া উচিত, আর আমি যাতে ধর্মভ্রষ্ট না হই সেজন্য আপনি কিছু আমাকে উপদেশ প্রদান করুন। ঋষি মার্কণ্ডেয় তিনি বললেন, হে রাজন, তুমি সকল প্রাণীর প্রতি দয়া প্রকাশ করবে, সকলের হিত সাধনে রত থাকবে, কারো মানে দোষ দেখবে না, তার গুণগুলোই দেখবে, সর্বদা সত্যভাষী হবে, সবার প্রতি বিনয়ী ও কোমল হবে, আর ইন্দ্রিয় আদি বশে রাখবে, প্রজা রক্ষার তৎপর থাকবে, আর কখনো ধর্মকে ত্যাগ করে অধর্ম আচরণ করবে না, দেবতা ও পিতৃপুরুষের পূজা করবে, যদি অসতর্কভাবেও যদি মানে অসাবধানতার কারণেও যদি কেউ কখনো তোমার দ্বারা দুঃখিত হয়ে থাকে তাহলে তাকে কিছু উপহার দানাদি করে তাকে সন্তুষ্ট করবে, আর আমি সকলের প্রভু এই প্রকার অহংকার সর্বথা বর্জন করবে। হে যুধিষ্ঠির, আমি তোমাকে যে ধর্মের কথা জানালাম তা ধর্মাত্মা ব্যক্তিরা তা বর্তমানে পালন করে থাকেন এবং ভবিষ্যতেও পালন করেন, তা তুমিও এই সমস্ত ধর্ম বিষয়ের প্রতি বিশেষ যত্নশীল হবে। তুমি প্রসিদ্ধ এবং কুরুবংশে জন্মগ্রহণ করেছো, আমি তোমাকে তা সব কিছু বললাম, কায় মন এবং বাক্য দ্বারা কাউকে উদ্বেগ দেবে না। যুধিষ্ঠির বললেন, হে দ্বিজবর, আপনি যে উপদেশ দিয়েছেন আমার অত্যন্ত ভালো লাগে, আমি আপনার এই সমস্ত সযত্নে পালন করব, আর লোভ ভয় থেকে ধর্ম ত্যাগ হয়ে থাকে কিন্তু আপনার কৃপায় আমার মধ্যে লোভ ভয় কোনোটাই নেই, অতএব আমি কারোর প্রতি হিংসা বা ঈর্ষাও করি না, তাই আপনি আমাকে যা আদেশ করেছেন আমি সবই পালন করব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সহ সমস্ত পাণ্ডবগণ সেখানে উপস্থিত হয়ে সেই মহাতেজস্বী মার্কণ্ডেয় ঋষি যা যা বলছিলেন ভগবান সাক্ষাতে রয়েছেন, তার সহধর্মিণী সত্যভামাও আছেন, সকলে মনোযোগ সহকারে শ্রবণ করছে। ধর্মরাজ যুধিষ্ঠির আবার একটি প্রশ্ন করলেন, হে মুনিবর, আমি শুনেছি সেই মানে বক এবং দালভ ঋষি, বক নামক এক ঋষি আর দালভ নামক আরেক ঋষি, তা তারা নাকি চিরজীবী ছিলেন। আমি এও শুনেছি যে সেই দালভ ঋষি এবং বক মুনি তাদের সঙ্গে দেবরাজ ইন্দ্রের মানে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, মানে তারা এক প্রকার তাদের মিত্র ছিল, ইন্দ্রের সঙ্গে খুবই তাদের সঙ্গে মিত্রতা ছিল। তা আমি সেই বকমুনি নিকটে একবার দেবরাজ ইন্দ্র এসেছিলেন, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল আমি একটু শুনতে ইচ্ছা করি, যদি আপনার কৃপা হয়। ঋষি মার্কণ্ডেয় বললেন যে দেখো, কোনো এক সময় দেবরাজ ইন্দ্র তিনি অসুরদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন, সেই যুদ্ধে ইন্দ্র জয়ী হলেন। তাতে কি হলো, সমস্ত লোকে মানে তিন লোকে কোথাও কারো কোনো প্রকার অসুবিধা ছিল না, কেউ রোগগ্রস্ত হতো না, সকলেই সুন্দরভাবে জীবনযাপন করছিল। দেবরাজ ইন্দ্র ঐরাবতে করে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে অকস্মাৎ এই মর্ত্যের দিকে চলে আসে আকাশমার্গ দিয়ে। সেখানে এসে দেখছেন যে একটি সুন্দর স্থান, আর পূর্ব দিকে সমুদ্রের নিকটে একটি সুন্দর আশ্রম, সেখানে মানে ফল ফুলে বৃক্ষাদি পরিপূর্ণ। সেখানে এসে তিনি দেখলেন যে বহু মৃগ ও পক্ষীগণ তারা বিচরণ করছে, এবং সেই রমণীয় আশ্রমে যখন ইন্দ্র আসলেন দেখলেন তারই মিত্র বক্মুনি তিনি সেখানে আছেন। বক্মুনি দেবরাজ ইন্দ্রকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন, তার পাদ্য অর্ঘ্য প্রদান করে ফল মূল দিয়ে তাকে সন্তুষ্ট করলেন। এবারে দেবরাজ ইন্দ্র একে অপরের প্রতি কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন। করার পরে দেবরাজ ইন্দ্র বলছেন যে হে মুনিশ্রেষ্ঠ, হে ব্রাহ্মণ, আপনার বয়ক্রম প্রায় 100,000 বছরেরও বেশি, তা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন যে বেশি দিন জীবিত থাকলে জীবকে কি কি দুঃখ পেতে হয়, তারপরে সুখের কথাও জিজ্ঞাসা করবেন। প্রথমে দুঃখের কথা বললেন যে এত যে আপনার অনেক দীর্ঘায়ু, তা এতে আপনি কি কি দুঃখ অনুভব করলেন তা আমাকে কৃপা করে শ্রবণ করান। বক্মুনি বললেন যে দেখো দেবরাজ ইন্দ্র, অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে থাকতে হয় কালের প্রভাবে, যে আমার প্রিয় নয় তার সঙ্গে আমাকে বাধ্যতামূলকভাবে থাকতে হয়, আর প্রিয় ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দুঃখ সহ্য করতে হচ্ছে, তার তো অনেক দীর্ঘ আয়ু, 100,000 বছরের বেশি আয়ু ছিল সেই সময়, আর তাদের সুখ দুঃখ দেখে নিজেরও দুঃখ এসে উপস্থিত হয়, কখনো কখনো দুষ্ট ব্যক্তিদেরও সঙ্গ করতে হয়, চিরজীবী ব্যক্তিদের পক্ষে এর থেকে আর বড় কি দুঃখ হতে পারে বলুন তো, দেবরাজ ইন্দ্রকে বলছেন। আর নিজের স্ত্রী পুত্র তারা সকলে কালের কবলে পড়ে তারা মারা যাচ্ছে, সে সমস্ত নিজ চক্ষে দেখতে হয়, ভাই বন্ধু এবং মিত্রের বিয়োগ পর্যন্ত সহ্য করতে হয়, আর জীবন কাটাবার জন্য পরাধীন হয়ে থাকতে হয়, অনেকে অপমান করে, এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে। দেবরাজ ইন্দ্র বলছেন ঠিক আছে, আপনার থেকে আমি দুঃখ প্রসঙ্গ তো শ্রবণ করলাম, কিন্তু দীর্ঘদিন জীবিত থাকলে মানুষ কি কি সুখ অনুভূতি করতে পারে এবং সেই সুখটা কেমন? বক্মুনি বললেন যে ব্যক্তি নিজ পরিশ্রমে উপার্জন করে সে ঘরে কেবল শাক ভাতে সন্তুষ্ট, কারো অধীন নয় সেই ব্যক্তি সুখী, আর অপরের কাছে দৈন্য না দেখিয়ে নিজ গৃহে ফল মূল শাক ভক্ষণ শ্রেয়, মানে কোনো প্রকারে জীবন ধারণ করলেই সেটাই শ্রেষ্ঠ, কিন্তু অন্যের গৃহে অপমান সহ্য করে প্রতিদিন উত্তম উত্তম খাদ্য গ্রহণ করা কিন্তু ভালো নয়। সৎ ব্যক্তিদের এইরূপই চিন্তা, তা যে অন্যের কাছ থেকে খাদ্য গ্রহণ করে সে কুকুরের মতো অপমানিত হয়ে থাকে, সেই দুরাত্মা ব্যক্তির ঐরূপ খাদ্যে ধিক্কার। শ্রেষ্ঠ ব্রাহ্মণ সর্বদা অতিথি এবং প্রাণীদের এবং পিতৃপুরুষগণকে তর্পণাদি করে ব্রাহ্মণগণকে ভোজন করিয়ে, ব্রাহ্মণ মানে সাধু গুরু বৈষ্ণব সকলকে ভোজন করানোর পরে যে অবশিষ্ট যা কিছু থাকছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ, এবং শাস্ত্রে সেটাকে অমৃত ভোজন বলে বলা হয়েছে। তা সেই যজ্ঞের শেষান্নই হচ্ছে শ্রেয়। আর আমরা তো মনে করি প্রথমে পেলেই ভালো, যেমন আমি তার মধ্যে প্রথম, যে আগে ভালো ভালোগুলো না পেলে পরে তো কিছুই থাকবে না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যা কিছু মানে ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্তদের দেওয়ার পরে যা কিছু অবশিষ্ট থাকবে সেটা গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বলছেন তার অন্যে যত গ্রাস অতিথিরা ভোজন করেন, মানে যদি সেই যজ্ঞের শেষান্ন যদি যজ্ঞের যা কিছু বেঁচে থাকছে তাহলে কি হচ্ছে, সে ব্রাহ্মণগণ যত গ্রাস মুখে তুলেছিলেন তত মানে সহস্র তার গাবিদানের ফল লাভ হয়ে থাকে। দেবরাজ ইন্দ্র বকমুনির সঙ্গে এই দীর্ঘদিন জীবিত থাকলে সুখ এবং দুঃখ কেমন হয় তৎসমুদায় বর্ণনা করলেন। ঋষি বৈশম্পায়ন তিনি মহারাজ জনমেজয়কে বললেন, তারপর মার্কণ্ডেয় মুনিকে আবার প্রশ্ন করলেন মহারাজ যুধিষ্ঠির। বলছেন, হে মুনিবর, আপনি ব্রাহ্মণদের মহিমা তো অনেক শ্রবণ করালেন, কিন্তু ক্ষত্রিয়দের মহত্ব আমি একটু শুনতে চাই, যদি আপনার কৃপা হয়। ঋষি মার্কণ্ডেয় বললেন, তাহলে শোনো, আমি ক্ষত্রিয়দের মহত্ব তোমাকে শ্রবণ করাচ্ছি। কুরুবংশীয় রাজাদের মধ্যে সুহত্র নামে এক রাজা ছিলেন। তা তিনি একদিন মহর্ষিদের কাছে সৎসঙ্গ করতে গিয়েছিলেন বিশাল রথে করে। রাজা কিনা সুহত্র রাজা, ফেরার সময় রাস্তায় উসিনর পুত্র রাজা শিবিকে রথে করে আসতে দেখলেন। মানে একজন কোনো জায়গায় গিয়েছিলেন, তিনি এদিকে ফিরে যাচ্ছেন, আর সুহত্র রাজা ওদিক থেকে সৎসঙ্গ করে নিজ রাজধানীতে যাচ্ছে। দুজনই প্রায় শক্তি সামর্থ্য বল অর্থে একই প্রকার, সমান সমান। এবারে যিনি সম্মানিত ব্যক্তি, গুরুজন ব্যক্তি, তাকে যিনি শিষ্যস্থানীয় সে তার রাস্তা ছেড়ে দেয়। তাহলে এখানে গুরু এবং লঘুত্ব ব্যাপার রয়েছে, কিন্তু এখানে দুই রাজা, রাজা শিবি এবং সুহত্র, একই রকম। তাদের মান মর্যাদা ধন সম্পত্তি শক্তি পরাক্রম একই প্রকার, তাই দুজন দুজনকে কেউ রাস্তা দিতে পারছে। এর মধ্যে দেবর্ষি নারদেশে বললেন, কি ব্যাপার, তোমরা দুজন দাঁড়িয়ে আছো, কেউ কারো পথ দিচ্ছ না কেন? বলছেন, কি করে দেব বলুন তো মহর্ষি, আমরা দুইজনই সমান, একেবারে সমান সমান, তাহলে কে কাকে পদ দেবে? সে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কেউ কারো পদ দেবেন। দেবর্ষি নারদ তিনটি শ্লোক বললেন, সেই শ্লোকের অর্থ আমরা শ্রবণ করছি। দুই রাজাকে বলছেন তারা দুইজনই কৌরব বংশের। তা বলছেন, হে কৌরব, নিজের প্রতি কোমল ব্যবহারকারীর প্রতি কুরুর ব্যক্তিও কোমল হয়ে ওঠে, আর কুরুরতা দেখায় সে কুরুরের প্রতি। কিন্তু সাধু ব্যক্তি সে কেমন, যে দুষ্ট লোক তার সঙ্গেও মানে ভালো ব্যবহার করে। লোকটা দুষ্ট কিন্তু সাধু তো সাধুই, অতএব সে খারাপ শব্দ বা খারাপ ব্যবহার করলে সে তার সঙ্গে সাধু কখনো কুরুর ব্যবহার করবে না। তাই তাহলে সে সজ্জনের সঙ্গে কেন সাধু ব্যবহার করবে না? যে সৎ সে সর্বত্রই সৎ ভাবনা প্রকাশ করার চেষ্টা করে, নিজের উপর করা একটি উপকারের পরিবর্তে মানুষ তার শতগুণ ফিরিয়ে দিতে পারে। তা দেবতাদের মধ্যেও এই উপকারের মনোভাব থাকবে। এখন কোনো নিয়ম নেই, তাদের দুজনকে দেখে বলছেন যে এখন বর্তমান যে পরিস্থিতি তা তো কেউ কোনো নিয়ম মানতেই রাজি না, একটু দৈন্য স্বীকার করতেও কেউ রাজি নয়। উসিনর কুমার রাজা শিবির ব্যবহার থেকে ভালো, একজন আরেকজনের কথা বলছেন যে উসিনর কুমার রাজা শিবির ব্যবহার অতি উত্তম, নিচ প্রকৃতির মানুষকে দান দিয়ে বশ করো। যে নিচ হীন তাকে যদি অল্প দান করা যায় তাহলে কিন্তু সে খুশি হয়ে যাবে এবং তাকে দিয়ে অনেক কাজ করানো যেতে পারে। আর মিথ্যাকে সত্য ভাষণ দিয়ে জয় করা যায়। একটা ব্যক্তি দিনের পর দিন আপনার সঙ্গে মিথ্যা কথা বলে যাচ্ছে আর আপনি সত্য কথা বলে চলেছেন, তা ও যত বড়ই নির্দয়ী হোক না কেন ও এক সময় ঠিক সত্য কথা বলতে লেগে যাবে। আর কুরুরকে, যে কুরুর ব্যক্তি সে বারবার কুরুরতা প্রকাশ করছে একজনের সঙ্গে, সে তাকে বারবার ক্ষমা করছে, তা একদিন সে ব্যক্তিও শুধরে যায়। আর দুষ্টকে ভালো ব্যবহার দিয়ে নিজের বশে আনা যায়। সুতরাং তোমরা দুইজনই উদার হও, তোমরা দুজন সমান সমান ঠিক আছে, কিন্তু তোমরা উদার হলে তোমাদের মধ্যে এই বৈষম্য ভাব দেখা যেত না। এখানে তোমাদের মধ্যে যে বেশি উদার সে পথ ছেড়ে দাও। দেবর্ষী নারদ তিনিও তো সহজ সরল নন, তিনি এমন বললেন তাহলে বোঝা যাবে যে দুজনের মধ্যে জিনিস মানে উদার তিনি পথ ছেড়ে দেবেন। এই কথা বললে নারদ খানিকক্ষণ চুপ করে থাকলেন। দুই রাজা তারা কি করে, সুহত্র আর শিবী, এর মধ্যে দেখতে দেখতে কি হলো, সেই কুরুবংশীয় রাজা সুহত্র চিন্তা করলো তাহলে আমি শিবীকে রাস্তা দিই, তাহলে তো আমি উদার হয়ে যাব। সঙ্গে সঙ্গে তার রথটা ডান দিকের মানে জমির দিকে তিনি ঢুকিয়ে দিলেন, রথটা মানে জায়গা দিলেন, তারপরে তিনি বেরিয়ে গেলেন। তার প্রশংসা করতে করতে শিবী চলে গেল। শিবী বলল, দেখো সেই তাহলে আমার থেকে উদার। একবার অন্য এক ক্ষত্রিয় রাজার মহত্ত্ব শোনো যুধিষ্ঠির। নহুষের পুত্র যযাতি তিনি তখন রাজ সিংহাসনে বসে আছেন। ঠিক এমতাবস্থায় সেখানে একজন ব্রাহ্মণ গুরুদেবকে দক্ষিণা দেবে কিন্তু কিছুই সম্বল নেই, তাই তিনি যযাতিকে গিয়ে বলছেন যে দেখুন ভিক্ষা চাওয়া এটা তো অনুচিত, কিন্তু আমি গুরুদেবকে মানে কিছু দক্ষিণা দিতে চাই, আমার কাছে কিছুই নেই, তা আমি আপনার থেকে মানে কিছু ভিক্ষা চাই, তা এতে কি আপনি অসন্তুষ্ট হবেন? মহারাজ যযাতি তিনিও পরম ধার্মিক, নহুষের পুত্র যযাতি, তিনি বললেন না না তা কেন আমি অসন্তুষ্ট হব, কোনো ব্রাহ্মণ কোনো সাধু যদি আমার থেকে কিছু যাঞ্চা করে তাহলে বরঞ্চ আমি খুবই খুশি হই, এবং আমি তাকে কিছু দিয়ে তার ব্যাখ্যা করি না, আমি কাউকে গিয়ে বলি না ব্যাখ্যা করে যে আমি তাকে অনেক কিছু দিয়েছি। আর যে বস্তু দানের যোগ্য তাকে দান করাই উচিত, তাহলে বংশের মুখ উজ্জ্বল হয়। এই কথা বলে তিনি সেই ব্রাহ্মণকে এক সহস্র রক্তবর্ণ মানে লাল গাভী, দুগ্ধবতী গাভী প্রদান করলেন। এই বলে রাজা তাকে এক সহস্র গাভী দিলেন এবং ব্রাহ্মণ তা স্বীকার করে নিয়ে চলে গেলেন। তাহলে সুহত্র এবং শিবির প্রসঙ্গ আসলো। এবারে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে হে মুনিবর, তাহলে আপনি সেই রাজা সুহত্রের কথা শ্রবণ করালেন, শিবির চরিত্রও একটু যদি শ্রবণ করান। বলছেন এই শিবী, হে রাজন, এই শিবির তিনি তার চরিত্র এত অদ্ভুত যে মানে তার বলার নয়, তিনি পরম ধার্মিক রাজা ছিলেন এবং তার ধর্ম পরীক্ষা করার জন্য, তার সাধুত্ব পরীক্ষা করার জন্য সেখানে দেবরাজ ইন্দ্র তিনি বাজপক্ষীর রূপে এসেছেন আর কপোতের রূপে এসেছেন মানে পায়রার রূপে এসেছেন অগ্নিদেব, যা আমরা শ্রবণ করেছি। এই কথাই প্রসঙ্গক্রমে আবার ঋষি মার্কণ্ডেয় বলছেন, আমরা তা আবার শ্রবণ করতে চলেছি। এবারে অকস্মাৎ কি হল, সেই অগ্নি যে পায়রার রূপ ধারণ করেছিল সে একেবারে ভয় বিহ্বল হয়ে মহারাজ শিবির কোলে এসে বসল, আর সেই বাজ তার খাদ্য পায়রা, সে খাওয়ার জন্য তো তাকে ধরতে যাচ্ছে, তার কোলে এসে বসা মানে কি, আমাকে রক্ষা করুন মহারাজ, আপনি আমাকে রক্ষা করুন। এবারে সেই পায়রার শরীরে হাত বুলিয়ে মহারাজ শিবির বলছেন যে হে কপত, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব। আমি ক্ষত্রিয় রাজা, আমার প্রাণের পরিবর্তে হলেও আমি তোমাকে রক্ষা করব। আর অপরদিকে দেবরাজ ইন্দ্র, তিনি বাজ পক্ষী রূপে রয়েছে, তা সেই বাজ তখন বলছে যে না না মহারাজ, আপনি কিন্তু অধর্ম করছেন। এই কপট তাকে আমি অনেকক্ষণ ধরে তাড়া করছি, তাকে আমি খাদ্য রূপে গ্রহণ করব, কিন্তু আপনি তাকে কিভাবে আশ্বাসন দিচ্ছেন যে আপনি তাকে রক্ষা করবেন? শিবির মহারাজ বললেন যে হে বাজপক্ষী, তুমি আমাকে যত ক্ষতিই করো না কেন, আমি এই পায়রাকে মানে কথা দিয়েছি আমি রক্ষা করব, তা আমার প্রাণের পরিবর্তে হলেও আমি তাকে রক্ষা করব। বলো তুমি এর পরিবর্তে কি চাও? তা সেই বাজপক্ষী সে বলছে যে হে মহারাজ, আপনি তাহলে আপনার দক্ষিণ জঙ্ঘা থেকে মানে ডান দিকের জঙ্ঘা থেকে আপনি এই পায়রার সমতুল্য ওজনে আমাকে মাংস দিন, তাহলে আমি ছেড়ে দেব। মহারাজ শিবির তৎক্ষণাৎ তুলা যন্ত্র আনয়ন করালেন, মানে দাঁড়িপাল্লা, একদিকে সেই কপটকে বসালেন, আর অপর দিকে সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ ধার অস্ত্র দিয়ে নিজের মাংস কেটে সেই দাঁড়িপাল্লায় চাপাচ্ছে। কিন্তু কি আশ্চর্য যে সেই পায়রার যে ওজন, তার থেকে অনেক বেশি মাংস কেটে দেওয়ার ফলেও মানে সেই পায়রার সমকক্ষ আর ওজন হচ্ছে না। তারপরে কাটতে কাটতে প্রায় সমস্ত শরীরের মাংস যেখান থেকে পাচ্ছেন কেটে সেই তুলা যন্ত্রে দিচ্ছেন, কিন্তু সেই পায়রার সমকক্ষ ওজন হচ্ছে না। শেষে সেই রক্তাক্ত কলেবার হয়ে তিনি নিজেই সেই ওজন যন্ত্রের মধ্যে বসে পড়লেন। তখন সেই বাজপক্ষী বলছেন, ব্যাস মহারাজ, আমার আর মাংসের দরকার নেই, আমি চললাম। তিনি চলে গেলেন। আর সেই যে কপট অগ্নিদেবতা, তিনি তখন নিজের রূপ প্রকাশ করে বললেন যে হে মহারাজ, আমরা দুজন, আমি হচ্ছি অগ্নিদেব, আর যিনি বাজপক্ষী রূপে এসেছিলেন তিনি দেবরাজ ইন্দ্র। আপনার সাধুত্ব পরীক্ষা করার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আপনি বাস্তবিক একজন সাধুই, আপনি জয়ী হয়েছেন। আর কপত্ত বলল যে আর আমার আহারের দরকার নেই, মহারাজ আপনার জয় হোক, আপনি জয়ী হয়েছেন, বলে চলে গিয়েছে। এবারে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করলেন, তার দক্ষিণ জঙ্ঘা সে তো একেবারে কেটে তছনছ করে দিয়েছিলেন, তিনি তার প্রভাবে সেই জায়গা সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। আর বললেন, মহারাজ আপনার এই দক্ষিণ জঙ্ঘা যে দাগ, সেই সমস্ত দাগ কিছু থাকবে না, কিন্তু সেই যে আভা যেখান যেখান থেকে আপনি মাংস কেটেছিলেন সেখানে আপনার একটু সামান্য দাগ থাকবে, আর সেখান থেকে আপনার এক যশস্বী তেজস্বী পুত্রের জন্ম হবে আপনার ওই দক্ষিণ জঙ্ঘা থেকে, তার নাম হবে কপটরোমা। তা সেই তার কপটরোমা নামক এক পুত্র যথাসময়ে উৎপন্ন হন, তিনি ভয়ঙ্কর প্রতাপশালী অগ্নিদেবের কৃপায়। এইভাবে তাদের কথা বললেন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, মহারাজ শিবির এই মহত্ব আমি জানি, আমি তাই তোমাদের সেটি যথাসাধ্য শ্রবণ করালাম। মহারাজ যুধিষ্ঠির এমন সুন্দর মহাত্মা পেয়েছেন, তিনি কি আর প্রশ্ন করতে ছাড়েন? আবার প্রশ্ন করলেন, বললেন, মুনিবর, মানুষ কোন অবস্থায় দান করলে ইন্দ্রলোকে গিয়ে সুখ ভোগ করে, আর দান ইত্যাদি শুভকর্মের ভোগ সে কিভাবে প্রাপ্ত হয়? এই যে কেউ অনেকে দান করছেন, তার সেই সুখটাও কেমনভাবে ভোগ হয়? মহর্ষি মার্কণ্ডেয় সমস্ত ব্রাহ্মণগণ সম্মুখে আছেন, একদম সামনের দিকে আছেন ভগবান কৃষ্ণচন্দ্র, তার পাশে পাশে রয়েছেন এই পাণ্ডবগণ, দেবী দ্রৌপদী, সেখানে তিনি এই সমস্ত কথা বলছেন। তিনি বলছেন যে ব্যক্তি অপুত্রক যে ব্যক্তি ধার্মিক জীবন যাপন করে না, যে অন্যের গৃহে সর্বদা ভোজন করে, যে ব্যক্তি শুধু নিজের জন্যই খাদ্য প্রস্তুত করে, দেবতা ও অতিথিদের কিছুই সমর্পণ করে না, এই চার প্রকার মানুষের জন্ম বৃথা। যে ব্যক্তি বানপ্রস্থ অবস্থা সন্ন্যাস আশ্রম থেকে গৃহ আশ্রমে পুনরায় ফিরে যায়, তার প্রদত্ত দান এবং অন্যায়ভাবে উপার্জন করা ধন দানবৃথা হয়। যারা সন্ন্যাস মার্গ অবলম্বন করে গৃহে আসক্ত হয়েছে, তারা যদি দান ধ্যান করে তাহলে মহাভারতের অনুযায়ী বলছেন ওতে কোনো ফল হয় না। আর এইরূপ পতিত ব্যক্তি, চোর, ব্রাহ্মণ, মিথ্যাবাদী গুরু, পাপী কৃতজ্ঞ আর গ্রাম যাজক, বেদ বিক্রয়কারী, শূদ্র দ্বারা যজ্ঞকারী, আচারহীন ব্রাহ্মণ এবং শূদ্রাণীর প্রতি এবং নারীদের প্রদত্ত দানও ব্যর্থ হয়। এইসব দানের কোনো ফল হয় না। তাই সর্ব অবস্থায় সর্বপ্রকারের দান উত্তম ব্রাহ্মণদেরই দেওয়া উচিত। এবং যুধিষ্ঠির আবার মাঝে প্রশ্ন করলেন, মুনিবর, ব্রাহ্মণ কোনো বিশেষ ধর্ম পালন করলে তিনি নিজেও উদ্ধার হন, আবার অন্যকেও উদ্ধার করতে সমর্থ হন, সেই ব্রাহ্মণ কেমন? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, দেখো, ব্রাহ্মণ জপ, মন্ত্রপাঠ, হোম, সাধ্যায় এবং বেদ অধ্যয়নের সাহায্যে বেদময়ী নৌকা নির্মাণ করেন, যার সাহায্যে তিনি নিজে তো উদ্ধার হন এবং সেই সঙ্গে তার সঙ্গে যারা থাকেন তারাও উদ্ধার হয়ে যান। যিনি ব্রাহ্মণদের সন্তুষ্ট করেন তার উপর সমস্ত দেবতাগণই প্রসন্ন হন। শ্রদ্ধান্বিত হয়ে যত্ন করে উত্তম ব্রাহ্মণদেরই তুমি সর্বদা ভোজন করাবে। যার দেহবর্ণ ঘৃণা উদ্রেক করে, যার নখ অপরিষ্কার, যে ব্যক্তি রোগাক্রান্ত, প্রতারক, পিতার জীবিত অবস্থায় মায়ের ব্যভিচারের জন্ম অথবা বিধবা মায়ের গর্ভে জন্ম, যে ব্যক্তি পিঠে তীর ধনুক নিয়ে ক্ষত্রিয় বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করে, এইরূপ ব্রাহ্মণদের শ্রাদ্ধ কার্যে সযত্নে পরিহার করবে, ত্যাগ করবে। কারণ তাদের ভোজন করালে শ্রাদ্ধ নিন্দিত হয় এবং যজমানকে এর ফলদান কিছুই হয় না। আর যেমন অগ্নি কাষ্ঠকে জ্বালিয়ে দেয়, সেই প্রকার ওরা বরঞ্চ সেই সমস্ত ব্রাহ্মণগণের দ্বারা বরঞ্চ ক্ষতিই হয়। অতএব হে রাজন, অন্ধ, বধির, বোবা ইত্যাদি যাদের শাস্ত্রে বর্জিত বলা হয়েছে, তাদের বেদপারঙ্গত ব্রাহ্মণদের সঙ্গে শ্রাদ্ধে নিমন্ত্রণও দিতে পারো। যেমন বোবা, বধির, অন্ধ এদেরকে শাস্ত্রে নিন্দা করেছেন, কিন্তু তাদেরকে কোনো যদি শুভ অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা হয় তাহলে সেটা বরঞ্চ ভালো, কিন্তু এই সমস্ত কদর্যময় ব্রাহ্মণগণকে কদাপি আহ্বান করা উচিত নয়। হে যুধিষ্ঠির, আমি এবার তোমাকে জানাচ্ছি কাদের দান করা উচিত। যে ব্যক্তি সমস্ত শাস্ত্রে পারঙ্গত এবং দাতাকে বিপদে উদ্ধার করার মতো শক্তি রাখেন তাকে, আর এইরূপ ব্রাহ্মণকে দান করা উচিত এই সমস্ত ব্রাহ্মণ যারা শাস্ত্রজ্ঞ এবং নীতিশাস্ত্রে নিপুণ, যারা যজমানকে উদ্ধার করার মতো শক্তি রাখেন, তারাই দানের পাত্র। অতিথিকে ভোজন করালে অত্যন্ত পুণ্য হয়। অতিথি ভোজন করালে অগ্নিদেব যত সন্তুষ্ট হন তত সন্তুষ্ট তিনি হব্যিষ্য করলে বা ফুলচন্দনে পূজা করলেও তিনি অত সন্তুষ্ট হন না। অতএব তোমার সর্বদা অতিথিকে ভোজন করানোর চেষ্টা থাকা উচিত। যে ব্যক্তি দূর থেকে আসা ব্যক্তিকে পা ধোয়ার জল বা রাত্রে হয়তো সে আলো দিচ্ছে, আর খাবার, অন্ন এবং বাসস্থান দেয়, তা যমরাজ কখনো তার কাছে অসময়ে আসেন না, মানে মৃত্যুর সময় যমরাজ বা দমদূতগণ তাদের কাছে আসে না। কপিলাগাবি দান করলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়, সুতরাং ব্রাহ্মণকে সুসজ্জিত গাবি দান করা উচিত। আর দানগ্রহীতা ব্রাহ্মণ শ্রোত্রিয় হবে, নিত্য সন্ধ্যা আহ্নিকাদি করবে, এমন ব্যক্তি এমন ব্রাহ্মণকেই দান করতে হয়। আর দারিদ্রের জন্য যে দরিদ্র মানে দারিদ্রতার জন্য যাকে নিত্য স্ত্রী পুত্রকে মানে স্ত্রী পুত্রের দ্বারা অপমানিত হয় এমন ব্রাহ্মণকে দান করা উচিত। আর যারা ধনী মানে যাদের সব কিছু আছে তাদের দান করা উচিত নয়, মানে ওই তেলা মাথায় তেল দিলে হবে না, এটাই হচ্ছে সাধারণ শব্দ। আর একটি বিষয় মনে রাখতে হবে, একটি গাবি একজন ব্রাহ্মণকে দেওয়াই উচিত। এবার ওই বারবার এক ব্রাহ্মণকে যদি গাবি দান করা হয় তাহলে সে গাবি বেশি হয় হয়ে যাওয়ার জন্য সে কি করবে, লোভের বশবর্তী হয়ে বিক্রয় করবে। তা গাবি বিক্রয় করলে উভয়ের জন্যই ভীষণভাবে ক্ষতিকারক। এইভাবে দানের মহত্ব শ্রবণ করালেন। এবারে বৈশম্পায়ন মহামুনি তিনি জনমেজয়কে বলছেন, হে রাজন, যমরাজের নাম শুনে ধর্মরাজ, যুধিষ্ঠির ও তার ভ্রাতারা অত্যন্ত কৌতূহলী হলেন। মানে তিনি দান করতে করতে বললেন, যারা মানে অনার্য ব্যক্তিকে দান করে তাদের কিন্তু খুব একটা মঙ্গল হয় না, বরঞ্চ সেই জমালয়েই তাদের যেতে হয়। যমরাজ যমদূতগণ তাদেরকেও ধরে নিয়ে যায়, বলে তুমি সৎপাত্রে দান করনি। এবারে পাণ্ডবগণ এই কথা শ্রবণ করার জন্য একেবারে কৌতূহলী হয়ে উঠলেন, বললেন সেটা কেমন, আমরা শুনতে চাই। তা মহর্ষি মার্কণ্ডেয় বললেন, দেখো ধর্মাত্মা, হে ধর্মাত্মা শ্রেষ্ঠ যুধিষ্ঠির, তুমি অত্যন্ত গূঢ় প্রশ্ন করেছ, এ অত্যন্ত পবিত্র এবং ধর্মসম্মত এবং ঋষিদেরও অভিপ্রেত। আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যে মনুষ্য লোক থেকে সেই যমলোকের দূরত্ব হচ্ছে 86,000 যোজন। বলছেন সেই যে দান জপ তপ ইত্যাদি করলে তাদের তো বিচার হয় নাকি সেই জমালয়ে গিয়ে ধর্মরাজের কাছে গিয়ে, তা সেখানে কেমনভাবে যেতে হয়, এবং মানুষ যেখানে মানে এই মর্তে যে মারা যাচ্ছে সেখান থেকে ধর্মরাজের দূরত্ব কত। তা বলছেন সেখান থেকে মানে এই পৃথিবী থেকে ধর্মরাজের মানে যমরাজের দূরত্ব হচ্ছে 86,000 যোজন, সে বিশাল ব্যাপার। বলছেন শূন্য আকাশ হলো এর পথ, শূন্য আকাশ মার্গ দিয়েই যেতে হবে, আর তা অত্যন্ত ভয়ানক এবং দুর্গম। সেই পথে কোনো বৃক্ষ ছায়া নেই, কোনো গাছপালা নেই, জল নেই, বিশ্রাম করার স্থানও নেই। আর যমরাজের নির্দেশে তার দূত এখানে আসে এবং মর্ত্যলোকের সকল জীবকে বলপূর্বক ধরে নিয়ে যায়। যারা ইহলোকে ব্রাহ্মণদের ঘোড়া বা ইত্যাদি বাহনাদি যারা দান করে তারা ওই যে মানে 86,000 যোজন যে বিশাল রাস্তা, তারা সেই যে দান করেছে গাবি মানে ঘোড়া বা কোনো বাহন দান করেছে, তাহলে তারা সেখানে বাহন প্রাপ্ত হয়ে সেই বাহনে করে সেই যমরাজ পর্যন্ত যায়, তাহলে তাদের কষ্ট হয় না। আর ছত্রদানকারী ছত্রের সাহায্য লাভ করে, সেখানে কিন্তু মানে খুব ভীষণ গরম মানে রৌদ্র, তা যারা ছাতা দান করে তাদের সেখানে যমদূতগণ তাদের ছাতা দেয়, বলে এই নাও তুমি ছাতা দিয়েছিলে এখন ছাতা পেলে চলো, এবার তারা রৌদ্রে কষ্ট পায় না। আর অন্নদানকারী ক্ষুধায় কষ্ট পায় না, তাদের খিদা লাগলে সেখানে সুন্দর অন্ন দেবে তারা। আর যারা অন্ন দান করেনি তাদের তো পিঠে চাবুক চল আগে, তাদের কিছু দেবে না। আর বস্ত্রদানকারী তারা মাঝে মাঝে সুন্দর সুন্দর বস্ত্র পেয়ে যায় সেখানে। আর ভূমিদানকারী সে সর্বকামনা তৃপ্ত হয়ে আনন্দে যাত্রা করে, তারে কি হয় সেখানে সমস্ত সুবিধা দেওয়া হয়। যারা মানে ভূমি দান করেছে সাধু আশ্রমের জন্য কোনো গরিব ব্রাহ্মণকে, তাহলে সেখানে তাদের সর্ববিধ সুবিধা থাকবে, অমরনাথ যাত্রার মতন সব কিছু ব্যবস্থা। আর গৃহদানকারী দিব্য বিমানে করে আরামে যাত্রা করবে। যে সমস্ত দানীরা হয়তো আশ্রম তৈরি করে দিয়েছে, সাধুরা থাকবে, কোনো দরিদ্র ব্রাহ্মণকে গৃহ নির্মাণ করে দিয়েছে, তারা সেখানে দিব্য বিমানে করে উড়ে যাচ্ছে, সেই দিব্য বিমানে আর কোনো কষ্ট নেই। আর জলদানকারী পিপাসায় সেখানে কষ্ট পায় না। যারা কাউকে কখনো জল দান করে না তারা সেখানে পিপাসার্ত হয়ে গলা শুকিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আর দীপদানকারী তারা কি করে, সেখানে তো ভীষণ আবার অন্ধকার সেই পথ। তা যারা দীপদান করেন ভগবানকে তারা সেখানে একটি আলো পেয়ে যান পথ দেখার জন্য। আর গোদানকারী সর্বপাপ মুক্ত হয়ে সুখে যাত্রা করে, তারও কোনো অসুবিধা হয় না যিনি গাভী দান করেন। যে ব্যক্তি মাস অধিককাল উপবাস ব্রত পালন করে সে হংসযুক্ত বিমানে যাত্রা করে। আর ছয় রাত উপবাসকারী ময়ূর বিমানে যায় এবং ত্রিরাত্রি উপবাসকারী অক্ষয় লোক প্রাপ্ত হয়। আর জলদানের প্রভাব অত্যন্ত অলৌকিক, প্রেতলোকে জল অত্যন্ত সুখ প্রদানকারী হয়। মারা গেলে যাদের জলদান করা হয় সেই পুণ্যাত্মাদের জন্য যমলোকের পথে মানে পুষ্প উদকা নামে এক অতি সুন্দর নদী আছে, তারা সেই নদীর মধুর এবং শীতল অমৃত তুল্য জল পান করে। আর যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ মানে জল তর্পণ না করে, কাউকে জল না দেয়, তারা সেখানে জলও পায় না। আর সেই নদীতে তারা যদি জল পান করতে যায় তাহলে সেখানে গিয়ে দেখবে কি দুর্গন্ধ, সেই অমৃতময় যে নদী, যে পুষ্প উদকা নামক যে নদী, সেই জল যারা জলদানকারী তর্পণকারী তাদের কাছে অমৃত শীতল, অমৃত এবং শীতল। আর যারা এগুলো করে না তারা সেই নদীর কাছে গেলে দেখছে দুর্গন্ধ, পুঁজ, রক্ত, হাড় সেখান থেকে বয়ে চলেছে বৈতরণী নদীর মতন। নরকের বর্ণনা দেওয়া হয়েছে শ্রীমৎ ভাগবতে, যে বৈতরণী নদী সেখানে পুঁজ, রক্ত, লোম, চুল, নখ ইত্যাদি বয়ে চলে, সেই প্রকার তাদের অবস্থা। একই নদী কিন্তু প্রকারভেদে তা পৃথক হয়ে যাচ্ছে। অতএব হে রাজন, তোমরাও এই ব্রাহ্মণদের বিধিমতো পূজা করো, এটাই উচিত। যে অন্নদাতা সন্ধান করে ব্রাহ্মণের আশায় গৃহে আসে সে অতিথির এবং ব্রাহ্মণের তুমি বিধিমতো সৎকার করো। কেউ অন্ন দিতে পাচ্ছে না কিন্তু সে বলে দিল না না আমাদের ভাগবত নিবাসে গেলে দুপুরে দুটি অন্ন পাওয়া যাবে, তা যে বলে দিচ্ছে তারও মঙ্গল, সেও মানে সুখ ভোগ করবে। এইরূপ অতিথি বা ব্রাহ্মণ যার গৃহে যায় ইন্দ্রাদি সমস্ত দেবতা তার সঙ্গেই যান। যেখানে অতিথি যদি সম্মান পায় তাহলে তারাও এই পঞ্চ দেবতা তারাও সন্তুষ্ট হন, তারাও সম্মান পান, তাহলে দেবতারাও নিরাশ হয়ে ফিরে যান। সেই অতিথিকে সেই ভরা দুপুরবেলা ক্ষুধার্ত হয়ে কেউ এসেছে, অন্নাদি রয়েছে, তাকে যদি না দেওয়া হয় তাহলে সে ফিরে যাওয়া মানে এই পঞ্চ দেবতাকে অসম্মান করা হলো, আর সেই অতিথির সঙ্গে সেই দেবতারাও তারাও লাঞ্ছিত হয়ে চলে যায় এবং তাতে অপরাধ হয়। আর অতএব হে রাজন, তুমি অতিথির বিধিমতো মানে সৎকার করো, এবং তুমি আর কি শুনতে চাও আমাকে বলো। তিনি বললেন, যুধিষ্ঠির মহারাজ আবার বলছেন যে মুনিবর আপনি ধর্মজ্ঞ, তাই আপনার থেকে ধর্মকথা শুনতে আমার এত ভালো লাগছে সে আর বলার কথা নয়। আপনার বাচন শৈলী এত সুন্দর যে আমি প্রতিটি ক্ষণেই একেবারে আকৃষ্ট হয়ে যাচ্ছি। তখন তিনি বলছেন যে আপনার থেকে আমি ধর্মকথা শুনতে চাই, আপনি নিজের থেকে আমাকে কিছু ধর্ম উপদেশ প্রদান করুন। ঋষি মার্কণ্ডেয় তিনি বললেন, হে রাজন, এখন আমি তোমাকে ধর্ম সম্পর্কে অন্য কথা জানাচ্ছি, মন দিয়ে শ্রবণ করো। ব্রাহ্মণকে স্বাগত জানালে অগ্নি, ব্রাহ্মণকে যে স্বাগত জানানো হলো ওই স্বাগতটা হচ্ছে অগ্নিদেব, আর আসন প্রদান করলে সেটা ইন্দ্রের, ইন্দ্র আসনটা যে দেওয়া হচ্ছে সেটাই ইন্দ্র, আর পদ প্রক্ষালন করলে পিতৃপুরুষ ও ভোজনের অন্ন দিলে ব্রহ্মা তৃপ্ত হন, মানে প্রতিটাই একেবারে মহিমান্বিত। আর সদ্যজাত মানে নতুন গাভী প্রসাব করেছে ইয়ম্বিদ, গাভীর সঙ্গে সেই নবজাত বৎস কেউ যদি দান করে তাহলে সমগ্র পৃথিবী দানের ফল সে পেয়ে যায়। আর গাবিধান এমন করলে হবে না তো যে একেবারে বাছুর হলো, দুধ দুইতে দুইতে দেখা গেল এবারে দুধ দোহন করলে মাত্র হয়তো 150 গ্রাম দুধ হচ্ছে, তারপরে মনে করলাম না এই সাধুদের বা ব্রাহ্মণদের দিয়ে দাও, তাহলে তা হবে না। সদ্যজাত যে সমস্ত বৎস গাভীর সঙ্গে কেউ যদি দেয়, মানে সেগুলো অনেক দুগ্ধ প্রদান করে, এ অম্বিত গাভী প্রদান করতে বলছেন, তাহলে পৃথিবী দানের সমান পুণ্য প্রাপ্ত হওয়া যায়। আর যে দ্বিজ মৌনভাবে ভোজন করেন তিনি নিজেকে এবং অপরকে রক্ষা করতে সক্ষম। ভোজনের সময় মৌনতা অবলম্বন করতে হয়, ভোজনও করছি আবার ফাঁক পেয়ে সে চর্বণ করছি আর দুনিয়ার লোকে নিন্দা করে বেড়াচ্ছি, তাহলে কিন্তু একবারে সাড়ে সর্বনাশ। যিনি মদ্যপান করেন না জগতে তার নিন্দা হয় না, যিনি বৈদিক সংহিতা সুললিতভাবে পাঠ করেন তিনি অপরকেও উদ্ধার করতে সমর্থ। ক্ষত্রিয় ব্রাহ্মণী হব্য মানে যজ্ঞ বলি মানে কব্য পিতৃ বলি মানে দানের উত্তম পাত্র। আর প্রজ্বলিত অগ্নিতে যেমন যজ্ঞ সফল হয় তেমনি শ্রোত্রিয় ব্রাহ্মণকে দেওয়া দান সার্থক হয়ে থাকে। যুধিষ্ঠির মহারাজ আবার প্রশ্ন করলেন মাঝে যে হে মুনিবর, আমি সেই পবিত্রতার কথা জানতে চাই যা পালন করলে ব্রাহ্মণ সর্বদা শুদ্ধ থাকে। মার্কণ্ডেয় ঋষি আবার বললেন যে হে রাজন, পবিত্রতা তিন প্রকারের, বাক্য কর্ম ও জলের। বাক্য দ্বারা, কর্ম দ্বারা আর জলের দ্বারা তার উদাহরণ দিচ্ছেন। যে ব্যক্তি এই তিন পবিত্রতায় যুক্ত সে স্বর্গের অধিকারী, এতে কোনোই সন্দেহ নেই। যে ব্রাহ্মণ প্রাতকাল ও সায়ংকালে সন্ধ্যা ও গায়ত্রী জপ করেন আর গায়ত্রীর কৃপায় তার সমস্ত পাপ নষ্ট হয়, তিনি সম্পূর্ণ পৃথিবী দান গ্রহণ করলেও প্রতিগ্রহ দোষ তাতে স্পর্শ করে না। আর গায়ত্রী জপকারী ব্রাহ্মণদের গ্রহ যদি বিপরীত হয় তাহলেও তা শান্ত হয়ে যায় সেই গায়ত্রী এবং ত্রিসন্ধ্যা যে আহ্নিকাদি করার কারণে। আর তিনি মানে শান্ত হয়ে পরম সুখী হন এবং কেউই তাকে বিপদে ফেলতে পারে না। এই সময় মতন গুরুপদ প্রদত্ত মন্ত্র যদি জপ করা হয় তাহলে গ্রহ যদি প্রতিকূল থাকে তা অনুকূল হয়ে যাবে আর কেউ কখনো তাকে বিপদে ফেলতে পারবেই না। ব্রাহ্মণ সর্ব অবস্থায় সম্মানের যোগ্য, তিনি বেদ পড়ে থাকুন বা না থাকুন, সমস্ত সংস্কার সম্পন্ন হন বা না হন, তাকে অপমান করা একেবারেই অনুচিত। তাই ছাই চাপা আগুনে যেমন পা দেওয়া ঠিক নয়, আগুন জ্বলছে ভেতরে উপরে ছাই, মনে হয় যেন আগুন নেই কিন্তু ওতে পা দিলে সে যে কেমন যন্ত্রণা হয় সে কিন্তু বলে বোঝানো যাবে না। তা ব্রাহ্মণ যেমনই হোক না কেন তাকে কখনোই অপমান বা অসম্মান সূচক কিছুই বলা যায় না। তাহলে সেই ভস্মিতে ঢাকা মানে ছাইয়ে ঢাকা অগ্নিতে পা দেওয়ার মতো অবস্থা হবে, মানে সে জ্বলে পুড়ে ছাই হবে। যেখানে সদাচারী জ্ঞানী এবং তপস্বী বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করেন সেই স্থানই হচ্ছে নগর। গোশালা হোক বা জঙ্গল, যেখানে অনেক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ থাকেন সেই স্থানই তীর্থরূপে পরিগণিত হয়। যেখানে অনেক সাধুর সমাগম সেটা যদি নরকও হয় তাহলে সেটা মানে পুণ্যক্ষেত্র, তীর্থভূমি রূপে মানা যাবে। আর পবিত্র তীর্থে স্নান, পবিত্র বেদমন্ত্র অথবা ভগবত নাম কীর্তন এবং সৎ ব্যক্তিদের সঙ্গে আলোচনা, বিদ্বান ব্যক্তিরা এই সব কার্যকে উত্তম বলে থাকেন। সজ্জন ব্যক্তি সৎসঙ্গে কথিত পবিত্র সুন্দর বাণীরূপ জলের সাহায্যেই নিজ আত্মাকে পবিত্র বলে মনে করেন। এই যে হরিকথা এ কিন্তু সকলের ভাগ্যে হয় না, এই হরিকথা শুনলেই শোনা, শুনব বললেই শোনা যায় না। এই হরিকথা যতক্ষণ পর্যন্ত প্রভুর সাক্ষাৎ কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সামনে বসে থাকা এ কোনো প্রকারেই সম্ভব নয়। এ আমি বলছি না, ভাগবতে মানে প্রতিটি জায়গায় এই কথাই বলছে যে ভগবানের কথায় রুচি এ সহজে হবে না, মালা নিয়ে এই গাছতলায় বসে জপ করলাম আর চিন্তা করলাম বিভিন্ন প্রকার, এ তো অনায়াসে হবে, কিন্তু হরিকথা যেখানে হচ্ছে তার সম্মুখে বসে থাকা, এ একটা বিশেষ সংস্কারের প্রয়োজন। সাধারণ সংস্কারে এই হরিকথায় রুচি হয় না। যিনি কায় মনোবাক্যে এবং বুদ্ধিতে কখনো পাপ করেন না তিনি মহাত্মা তপস্বী। শুধু শরীর শুষ্ক করলেই তপস্বী হয় না, যে আমি কিছু খেলাম না, না খেয়ে একেবারে ভৃগুমুনির মতো হলাম, দদিচি মুনির মতো হলাম, কিন্তু ভেতরে একেবারে যে ভেতরে যে শয়তান বসে আছে সে কিন্তু ঠিক শয়তানি বুদ্ধি করছে, তাহলে ও না খেয়ে থাকলেও কোনো লাভ নেই। ভেতরের যে শয়তানটা বসে আছে ওকে হরিকথারূপ অমৃত পান করিয়ে করিয়ে একবারে সাধু করে তুলতে হবে, তাহলেই সে কিছু করুক বা না করুক তার মনটা যদি সাধু হয় তাহলেই সে প্রকৃত সাধু। গলায় মালা দিলাম, জটা ধারণ করলাম, মাথা মুন্ডন করলাম, এগুলো কোনো সাধুর কার্য নয়। সাধু হতে গেলে আগে মনটাকে সর্বপ্রথম সাধু করতে হবে। এখানে দেখুন পরিষ্কার বলছে, যে ব্যক্তি ব্রত উপবাসের সাহায্যে মুনিবৃত্তিতে থাকে কিন্তু নিজ আত্মীয় মানে কোনো সে সাধু, কিন্তু পরের প্রতি তার কোনো প্রকার মানে দয়াভাব নেই, তাহলে সে কোনো প্রকারেই সাধুর মধ্যে তাকে গণনা করা যাবে না। শুধু নিজে খেলাম আর নিজে বাঁচলাম এইরকম তো পশু পক্ষীদের মধ্যেই আছে। এই বানর দেখা যায়, দেখবেন সেই বানরের কেমন মায়া, বানরের বাচ্চাটাকে আঁকড়ে ধরে রেখেছে, ছোট্ট বাচ্চা নবজাত, সে দেখবেন যদি একটা রুটির টুকরো মুখের ভিতরে পুরে দিয়েছে তা ওর মা কি করলো, মানে গলাটা টিপে ধরে আঙুল পুরে দিয়ে রুটিটা বের করে খেয়ে ফেলে। তাই এমন হলে চলবে না, মানে সাধু স্বাভাবিক দয়াপর দয়া তার মধ্যে থাকবে, তা না হলে সে কোনো সাধুর মধ্যে নয়। আর এই মানে যে একটুও দয়াভাব রাখে না সে কখনো নিষ্পাপ হতে পারে না। তাই এই নির্দয় ভাব সমস্ত তপস্যা নাশ করে দেয়, দয়া থাকা একান্ত প্রয়োজন। শুধু আহার ত্যাগ করলেই তপস্যা হয় না, কিন্তু নিরন্তর গৃহে বাস করে পবিত্রভাবে যিনি থাকেন এবং সর্বপ্রাণীর উপরে দয়াভাব যিনি রাখেন তাকেই মুনি বলে বুঝতে হবে, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। কিন্তু সাধু হয়ে মনের মধ্যে বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা যারা করে এরা কোনো সাধুর মধ্যেই নয়। কিন্তু যারা গৃহে থেকে দয়াভাব এবং যারা ভজনে মানে অভিরুচি রাখেন তাদের বরঞ্চ মুনি বলা হয়েছে। কিন্তু যারা মুনিদের বেশ ধারণ করে এই সমস্ত হাবভাব তাদের যাদের মধ্যে থাকে না তারা কোনো অবস্থাতেই সাধুর মধ্যে পরিগণিত হয় না। হে রাজন, শাস্ত্রে যার উল্লেখ নেই এরূপ কর্ম মন থেকে কল্পনা করে লোকে শিলা ইত্যাদির উপর আসন গ্রহণ করেন, তা তপস্যার নামে পাপ নষ্ট করার জন্য এরূপ করা হয়। কিন্তু এর দ্বারা শুধু শরীরকেই কষ্ট দেওয়া হয় আর কিছু লাভ কিছু হয় না। মানে শাস্ত্রে যেটা লেখা নেই সেটা যদি করা হয় এবং সেখানে বসে যতই ওই হরিনাম করা হোক না কেন ওতে কোনো লাভ হবে না। শাস্ত্রে লিপিবদ্ধ আছে যে বিধি, সেই বিধিকে উল্লঙ্ঘন যারা করে তাদের যতই জপ তপ হোম শ্রদ্ধায় সব কিছুই বৃথা মানা যায়। বলছেন যার হৃদয়ে শ্রদ্ধা ও ভাব শূন্য, যার শ্রদ্ধাও নেই ভাবও নেই, অগ্নিও তার পাপকর্ম ভস্ম করতে পারে না। দয়া এবং কায় মনোবাক্যে শুদ্ধিতেই শুদ্ধ বৈরাগ্য এবং এতে মোক্ষ লাভ হয়। শুধু জল খেয়ে ও হাওয়া খেয়ে থাকলে অথবা মস্তক মুন্ডন করলে অথবা জটা রাখলে গৃহত্যাগ করলে পঞ্চগ্নি সেবন করলে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে তপস্যা করলে কিংবা মাটিতে বা খোলা আকাশের নিচে বাস করলেই মোক্ষ লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত মনটাকে কেউ সাধু না করতে পারছে ও যতই তপস্যা করুক, যতই ভিক্ষা করে খাক, যতই গাছের নিচে থাক, যতই মাথা নেড়া করুক, যতই জটা রাখুক, ততক্ষণ পর্যন্তই তার কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত যার মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকবে, যতক্ষণ পর্যন্ত সে নিজের মনের যে গ্লানি সেই গ্লানিকে দূর করতে পারেনি, সন্দেহ আত্মক যে মানে মন তাকে এখনো পর্যন্ত যে সংশোধন করতে পারেনি, সে কোনো অবস্থাতেই সাধুর সাধুর মধ্যে পরিগণিত হবে না, আর অম্বিত ব্যক্তি কখনো ভগবানের দরজার কাছে যেতে পারবে না। জ্ঞান অথবা নিষ্কাম কর্ম দ্বারাই জরা মৃত্যু ইত্যাদি জাগতিক ব্যাধি থেকে মুক্তি লাভ হয়, কিন্তু উত্তম পদ প্রাপ্তি হয় যারা মনকে ঠিক রাখতে পেরেছেন। মনকে ঠিক রেখে তারা মানে নিষ্কাম অবস্থায় কোনো কামনা না রেখে ঈশ্বরের বা সাধুগণের সেবায় নিযুক্ত হয়েছেন, তারা সব অবস্থাতেই সুখী, তারাই একমাত্র ভগবানের দরজার কাছে যেতে পারেন। যেমন অগ্নিদগ্ধ বীজে যেমন বৃক্ষ হয় না, তেমনি জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত বিদ্যাজনিত ক্লেশ দগ্ধ হয়ে গেলে পুনরায় তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। এই যে মনকে শুদ্ধ করতে হবে, তাহলে তো জ্ঞানের প্রয়োজন। তা সেই বলছেন অগ্নিতে যেমন কোনো বীজ যদি ভর্জিত হয় মানে ভাজা হয়, তাহলে কিন্তু ও সব নষ্ট হয়ে যায়। তা এখানে কি করতে বলছেন, সেই যে বীজ মানে পাপরূপ যে বীজ, তাকে এই জ্ঞানরূপ অনল মানে জ্ঞানরূপ অগ্নির মধ্যে ফেলে সেই পাপরূপ যে বীজ তাকে বিনষ্ট করো, বিনষ্ট করার পরেই সে মোক্ষ প্রাপ্ত হতে পারে। তা না হলে নয়, আমি কিছুই জানলাম না, বললাম হরি হরি, তা দেখা গেল ওতে হরি পাওয়াও যেতে পারে নাও পাওয়া যেতে পারে, নিজের ইচ্ছা অনুযায়ী যা কিছু করা হবে সেগুলো সবই ভুল হবে। এজন্য শাস্ত্রই হচ্ছে মুখ্য। এই জন্য আমাদের গোস্বামী পাদবান কি বলছেন, সাধু শাস্ত্র গুরুবাক্য। সাধু যেটা বলছেন সেটা শাস্ত্রে আছে কিনা, গুরু যেটা বলছেন সেটা শাস্ত্রে আছে কিনা, শাস্ত্রই হচ্ছে মাধ্যম। এখন সাধু বলে দিল আর সেটা মেনে নেব, তা কিন্তু অসম্ভব। সাধু যেটা বলছে সেটা শাস্ত্রের সঙ্গে থাকা উচিত। সাধু তো মূর্খ হতে পারে, তার জ্ঞান যথাযথ না থাকতে পারে, সে এমন একটা কোনো সিদ্ধান্ত বিরোধ কিছু বলল যে সেটাই তার অমঙ্গল হয়ে গেল, এমন হলে হবে না। সাধু যা বলছে, গুরু যা বলছে শাস্ত্রের মধ্যে থাকতে হবে, তা না হলে তা কোনো প্রকারেই গ্রহণযোগ্য নয়। কোনো কোনো গুরু হয়তো যার শাস্ত্র জ্ঞান পূর্ণরূপে নেই, সে কিছু বলল আর সেটাই মানতে হবে এমন কোথাও বলেননি। সেই জন্য সাধু শাস্ত্র আর গুরু বাক্য তিনটে এক হতে হবে। প্রকৃত সাধু তিনি তো শাস্ত্রের বাইরে কিছু বলবেন না, অতএব শাস্ত্র আধার। আর প্রকৃত যিনি জ্ঞানী গুরু তিনি কখনো শাস্ত্রের বাইরে কিছু বলবেন না, অতএব শাস্ত্রের আধারেই বলবেন। অতএব শাস্ত্রই হচ্ছে একমাত্র দিক দর্শন করার জন্য একটি মানে সর্বোত্তম পন্থা। আর একটি বা অর্ধেক শ্লোকে যদি হৃদদেশে বিরাজমান আত্মার সম্বন্ধে জ্ঞান হয়, কেউ দেখা গেল ভাগবতের একটি শ্লোক পড়েই তার কি হলো, সে ভগবানের নাম করতে হবে এই জ্ঞানটা তার পূর্ণরূপে হয়ে গেল, তাহলে তো কোনো কথা নেই। কিন্তু তাহলে মানুষের সম্পূর্ণ শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন সমাপ্ত হয়। সে যদি এটা পূর্ণরূপে বুঝতে পারল যে হরিনাম করাটাই শ্রেয়, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, তাহলে তার অন্য শাস্ত্র গ্রন্থের কোনো কিছু প্রয়োজন নেই। আর কোনো ব্যক্তি তৎ এই দুই অক্ষর দ্বারাই আত্মাকে জেনে যায়, তারও কিছু প্রয়োজন নেই। আবার কিছু লোক মন্ত্রপদযুক্ত হাজার হাজার উপনিষদের বাক্য দ্বারা আত্মতত্ত্বকে বুঝতে পারেন, তিনটি শ্রেষ্ঠ। তার মধ্যে যারা পূর্ণরূপে শাস্ত্র অধ্যয়ন করে শ্রীহরিকে আরাধনা করেন তারা হচ্ছেন শাস্ত্রের অভিমতে সর্বশ্রেষ্ঠ। কারণ তাদের যদি কোনো সংশয় এসে উপস্থিত হয় তাহলে সেই শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে সংশয়কে ছেদন করতে পারেন। আমাদের রূপ গোস্বামী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তের তিনটি প্রকার বলেছেন। অনেক মূর্খ ব্যক্তিরা বলে থাকে না না ভক্ত সব এক, কদাপি নয়, উত্তম মধ্যম আর কনিষ্ঠ তিন প্রকার ভক্ত। উত্তম ভক্ত সে তো একেবারে শাস্ত্রকে গুলে খেয়ে নিয়েছে, তারা উত্তম ভক্ত, তারা সিদ্ধান্ত জানে। আর মধ্যম ভক্ত কেমন, সে কিছু জানে আবার কিছু জানে না, তাকে যদি কেউ ভুল বলে তাহলে সে বুঝতে পারবে না আমাকে এটা ভুল বলছে, সে তখন শাস্ত্রের বা কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে গিয়ে আলোচনা করবে। আর কনিষ্ঠ ভক্ত কেমন? সে কিন্তু এই যে গুরুদেব বলেছে নাম করো, তাই করছে। তাকে কেউ যদি গিয়ে বলে আরে নাম করে কারো কোনো কিছু হয়েছে, তুমি দেবী মন্ত্র জপ করো, সে তখন মনে করলো হ্যাঁ তাহলে বোধ হয় এটাই ঠিক, সে দেবী মন্ত্র জপ করার জন্য তৈরি হয়ে যাবে। মানে তার নিজের সিদ্ধান্তে সে স্থির থাকতে পারবে না, তাকে কনিষ্ঠ ভক্ত বলা হয়েছে, যা রূপ গোস্বামী পাদ টিকার মধ্যে মানে বিস্তারিত ব্যাখ্যা করেছে। তা যেমনই হোক, মানে আত্মতত্ত্বের সুদৃঢ় বোধই হচ্ছে মোক্ষ। এই যে আত্মতত্ত্ব, মানে আমি আমার কি করণীয়, আমার কি করণীয়, এটা যদি সে বুঝতে পারলো তাহলে তাতেই সে মোক্ষ প্রাপ্তি হবে। আর সে তো বুঝতে পারেনি, আমরা তো বুঝতে পারিনি, জপ করছি হরিনাম কিন্তু কেউ এসে বলল না না, মানে অনেক শেড বশীভূত করা যাবে, এই দেবী মন্ত্র জপ করো। তা সে কনিষ্ঠ ভক্ত, সে কি করছে, ওই মন্ত্রই জপ করছে। কোনো বৈষ্ণব ধর্ম অবলম্বী কেউ যদি মানে নিজের গুরু প্রদত্ত মন্ত্র ছেড়ে যে সমস্ত বৈষ্ণব অন্য মন্ত্রতন্ত্রাদি জপ করে, শাস্ত্রে একেবারে জোর গলায় বলছেন তারা কোনো বৈষ্ণবের মধ্যেই পড়ে না। যার হৃদয়ে সংশয়, আত্মার প্রতি অবিশ্বাস, তার কোনো লোকই নেই, ইহলোক পরলোক তার একেবারে সব ছারখার। যারা এখনো আত্মাতে সন্তুষ্ট হতে পারেনি, যারা মানে কাউকে বিশ্বাস করতে পারেনি, এবং নিজের হৃদয়ের যে সংশোধন মানে সংশয় যে এখনো মানে ঠিক করতে পারেনি, তার ইহকাল এবং পরকাল দুটি মানে বড়ই দুঃখদায়ী হয়। জ্ঞানবৃদ্ধ ব্যক্তিগণ এই সমস্ত কথা বলেছেন, মার্কণ্ডেয় ঋষি নিজে বলছেন। তাই শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে নিশ্চয় আত্মবোধই হচ্ছে মোক্ষের স্বরূপ। বিশ্বাস তীব্র হওয়া দরকার, আর সেই সঙ্গে ভক্তি, তাহলেই তাকে পাওয়া যাবে। কিন্তু বিশ্বাসটা কেমন, যে যা বললো সেটাই বিশ্বাস করলাম, অথচ সেটা ঠিক কি বেঠিক এটা জানা উচিত। আর সেটা জানার জন্য যদি শাস্ত্রে যদি পূর্ণ জ্ঞান তার না থাকে, তাহলে যারা শাস্ত্রজ্ঞ তাদের সঙ্গে তার পরামর্শ করা উচিত। যদি তুমি এই অবিনাশী এবং সর্বব্যাপক আত্মাকে যুক্তির সাহায্যে জানতে চাও, তাহলে মানে কথাতর্ক ছেড়ে শ্রুতি এবং স্মৃতির আশ্রয় নাও। এই কিছু বসলাম, কোনো জ্ঞানই নেই আমাদের, বসে বসে তর্ক করে সময় নষ্ট করলাম, এতে কোনো লাভ নেই তর্ক করে। যদি বাস্তবিক জানতে হয়, তাহলে মার্কণ্ডেয় ঋষি সাক্ষাতে বলছেন যে সব তর্ক বিতর্ক ছেড়ে আমাদের শ্রুতি এবং আমাদের স্মৃতি শাস্ত্রাদি মানে ভাগবত স্মৃতি পুরাণ যা বলছে সেগুলির আশ্রয় নাও। তাতে আত্মবোধকারী নানা উত্তম যুক্তি উপলব্ধতার হবে। শাস্ত্র দেখলেই সে শুষ্ক তর্ক, যে শুষ্ক তর্কের আশ্রয় নেয় সাধন বৈপরীত্যের জন্য, যার আত্মার সিদ্ধি হয় না। সুতরাং আত্মাকে বেদের সাহায্যেই জানা উচিত। এই আত্মাকে জানতে হলে মূর্খ ব্যক্তির সাহায্যে কখনো আত্মাকে জানা যাবে না। যদি আত্মাকে জানতে হয়, তাহলে বেদের শাস্ত্রের পরামর্শ নিতে হবে, শাস্ত্র দেখতে হবে। শাস্ত্র দেখতে আমার হয়তো যোগ্যতা নেই, তাহলে যারা বাস্তবিক শাস্ত্রজ্ঞ তাদের সান্নিধ্যে যেতে হবে। এবার শুধু তার সান্নিধ্যে গেলেই হবে না, তিনি যদি তান্ত্রিক এবং তার্কিকতায় পূর্ণতা থাকে, তাহলে তার মধ্যে তার কাছে গিয়ে কোনো লাভ হবে না। জ্ঞান সম্পন্ন শাস্ত্রজ্ঞ যিনি বিদ্বান, যিনি মানে বৈষ্ণব, তার কাছে যেতে হবে। আমাদের চৈতন্য চরিতামৃতে গিয়ে কি বলছেন দেখুন, অনেক বড় বড় বিদ্বান আছেন যারা ভাগবতকে কণ্ঠস্থ করে রেখেছেন, কিন্তু সেখানে গিয়ে কি বলছেন, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। যে কোনো জায়গায় গেলেও আবার বুদ্ধির বিপর্যয় হতে পারে, কারণ আত্মা বেদস্বরূপ, বেদই তার শরীর, বেদের দ্বারাই আত্মতত্ত্ব বোধ হয়, আত্মাতেই বেদের উপসংহার বা লয় হয়, আত্মা নিজ উপলব্ধিতে স্বয়ংই সমর্থ হয়। আর মানে সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই তার অনুভব হয়। যাদের সূক্ষ্ম বুদ্ধি তারাই বেদের তাৎপর্য বুঝতে সমর্থবান, যাদের স্থূল বুদ্ধি মোটা বুদ্ধি তারাই।